আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে আজকে আরেকটি দিন প্রভু আমাদেরকে দিয়েছেন, যেন আজকের দিনে আমরা প্রভুর বাক্যের এই সুন্দর পরিচর্যা করতে পারি। প্রভু আমাদেরকে বিভিন্ন ঘাত প্রতিঘাত সমস্যা সংকুল পরিবেশের মধ্যে দিয়ে সুরক্ষা করেছেন এবং প্রভুর গৌরব করার জন্য তিনি আজকে আমাদের সুযোগ দিয়েছেন। তাই আমরা প্রথমে একটি গান করব এবং গানের পরে আমাদের সঙ্গে আমাদের ডেভিড আনসারি ভাই রয়েছেন, উনি প্রার্থনা করবে। প্রার্থনা করার পরে আমরা আজকে আমাদের নির্দিষ্ট আলোচনা আমরা শুরু করব। আসুন আমরা গান করি। যিশু এমন জল দেন যা কূপে ছিল না, যিশু এমন জল দেন যা কূপে ছিল না, সে গাইতে গাইতে গেল অন্যদের নিয়ে এলো, সে গাইতে গাইতে গেল অন্যদের নিয়ে এলো, সে জল পাইবার জন্য যা কূপে ছিল না, সে জল পাইবার জন্য যা কূপে ছিল না, যিশু সুশান্তি দেন যা জগৎ দিবে না, যিশু সুশান্তি দেন যা জগৎ দিবে না, তিনি ক্রুশ জীবন দিলেন মুক্তির উপায় করলেন, তিনি ক্রুশ জীবন দিলেন মুক্তির উপায় করলেন, পাপীরে যিশুর শান্তি কেন গ্রহণ করো না, পাপীরে যিশুর শান্তি কেন গ্রহণ করো না।
আসুন আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গের পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি প্রভু। এই সময় তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো তোমার বাক্য নিয়ে আলাপ আলোচনা করতে প্রভু। আমরা এই সময় তোমার কাছে সমর্পিত হয়ে প্রভু তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি আমাদেরকে পরিচালনা দাও, যেন আমরা সুন্দরভাবে সবকিছু করতে পারি এবং যারা এই প্রচার শুনবে, এই বাক্য শুনবে প্রভু, তারা যেন তোমার বাক্য বুঝতে পারে, সেরকম তোমার পবিত্র আত্মার মাধ্যমে তাদেরকেও তুমি সাহায্য করো প্রভু। আমাদের এই এই পাঠের শেষ পর্যন্ত তুমি থাকো এবং আমাদের প্রত্যেকের সঙ্গে তুমি থাকো, যিশুর নামে এই প্রার্থনা চাই,
আমেন। আমাদের যিশু এমন জল দেন যা কূপে ছিল না, আর পাপীরে যিশুর শান্তি কেন গ্রহণ করো না। সো আজকে আমরা দেখতে পাই গানের মধ্যে দিয়ে, পাপীরে যিশুর শান্তি কেন গ্রহণ করো না, যে শান্তি যিশু জগতে দিচ্ছেন, যে আনন্দ, যে চিরস্থায়ী ব্যবস্থা, যে ধর্মময় জীবন প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে দিচ্ছেন, তা আমরা গ্রহণ করি না। আজকে জগতের প্রচুর মানুষ আছে, অনেক অনেক মানুষ আছে যারা প্রভুর সেই বিষয়, ঈশ্বরের সেই ভালোবাসার বিষয়, ঈশ্বরের চূড়ান্ত ক্ষমতার বিষয়, তার ন্যায়পরণতার বিষয় তারা কখনো চিন্তাও করে না, তার কাছেও আসে না এবং তার ভালোবাসা তারা গ্রহণ করে না। কারণ যারা তার ভালোবাসা গ্রহণ করবে, ঈশ্বর তাদেরকে সেই শান্তি দান করবেন, আর সেই শান্তি আসে আসলে মানসিক অবস্থা থেকে। যখন আমাদের মনে সেই মানসিক শান্তি আসে, মানসিক তৃপ্তি আসে, তখনই আমরা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টে আমরা আনন্দ পাই, আমরা তৃপ্তি লাভ করি, আমরা শান্তি পাই। সদাপ্রভুর বিষয় আমরা আলোচনা করব, যে ঈশ্বরের মৌলিক চরিত্র, ঈশ্বরের চূড়ান্ত ন্যায়পরায়ণতা যা বাইবেলের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা কিছুক্ষণ আলোচনা করব। বাইবেলের বিভিন্ন পদগুলো এই বিষয়ে আমাদেরকে টাচ দিচ্ছে বা আমাদেরকে সাহায্য করছে, আর আমরা পদগুলো পর্যায়ক্রমে পড়ব। প্রথমে আমরা দুটো পদ পড়ব এবং এই দুটো পদের উপরে আমরা ঈশ্বরের মৌলিক চরিত্র বা তার চূড়ান্ত ন্যায়পরায়ণতা সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব। আসুন আমরা প্রথম দুটো পদ আমরা পাঠ করি।
গীতসংহিতার 116 অধ্যায়ের 5 পদ এবং 145-এর 17 পদ। প্রথমে 116-এর 5 পদ পড়ি। সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়, বস্তুত আমাদের ঈশ্বর স্নেহশীল। আর পরের পদ, সদাপ্রভু আপনার সমস্ত পথে ধর্মশীল, আপনার সমস্ত কার্যে দয়াবান,
আমেন। সো আমরা এখানে দেখতে পাই যে সদাপ্রভু কৃপাবান, ধর্মময় এবং স্নেহশীল। যদি আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি যদি কৃপাবান না হতেন, তিনি যদি ধর্মময় না হতেন, তিনি যদি স্নেহশীল না হতেন, তাহলে তার সৃষ্ট মানুষের অবস্থা কি হতো, আমরা কোথায় যেতাম, আমাদের অবস্থা, আমাদের পরিস্থিতি? কারণ আমরা ঈশ্বরের ধার্মিকতা লাভ করার জন্য এমন কোন ভালো কাজ বা এমন কোন ধার্মিকতার কার্য আমরা করতে পারছি না যার মধ্যে দিয়ে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি বা আমাদের এই অবস্থা থাকতে পারে। কিন্তু ঈশ্বর যিনি সমস্ত পথে ধর্মশীল, আমরা তো সব পথে ধর্মশীল হই না। ধর্মশীল বলতে আমরা কি বুঝি? ধর্মশীল বলতে আমরা এটা বুঝি যে মানুষ যখন ঈশ্বরীয় জীবন যাপন করে, ধর্মের প্রতি তার ভয় এবং ভক্তি এবং বিশ্বাস থাকে। আর এই ধর্ম, ধর্ম শব্দের অর্থ হচ্ছে যাকে ধারণ করে রাখা হয়। সো যদি আমরা ঈশ্বরকে ধারণ করে রাখতে পারি, যদি আমরা সৃষ্টিকর্তার ভালোবাসাকে, সৃষ্টিকর্তার ভালোবাসাকে প্রভু যীশু খ্রিস্ট, সেই প্রভু যীশু খ্রিস্টকে যদি আমরা ধারণ করে রাখতে পারি, তাহলেই আমরা ধর্মশীল জীবন যাপন করতে পারি। কারণ ঈশ্বর তিনি ধার্মিক, তিনি ধর্মশীল এবং তিনি সমস্ত কার্যে ন্যায়বান। তার কোনো, তিনি কখনো অন্যায় করেন না, তিনি কখনো কারো পক্ষপাতিত্ব করেন না, তিনি ন্যায়বান। সুতরাং ঈশ্বরের মৌলিক চরিত্রের মধ্যে আমরা এগুলা দেখতে পাই যে তিনি কৃপাবান, এটা তার একটা চরিত্র। তিনি ধর্মময়, এটা একটা তার চরিত্র। তিনি স্নেহশীল চরিত্র, তিনি ধর্মশীল, তিনি সমস্ত কার্য দয়াবান, এগুলো হচ্ছে তার স্বভাবের মধ্যে রয়েছে। কিন্তু এই স্বভাবগুলো আমরা অর্জন করতে পারি না। এবং আমরা আরো দেখব, আরো দুটো পদ আমরা পাঠ করব, গীতসংহিতা 119 অধ্যায় 137 পদ।
হে সদা প্রভু তুমি ধর্মময় ও তোমার শাসন সকল ন্যায্য। আর গীতসংহিতা 19:9 পদ, সদাপ্রভু ভয় সূচি চিরস্থায়ী, সদাপ্রভুর শাসন সকল সত্য সর্বাংশে ন্যায্য।
সো এখানে আমরা ঈশ্বরের ক্ষমতা বা তার চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই যে এখানে কোনো অবস্থাতেই অধার্মিকতা, অন্যায় বলতে কিছু নাই, বা তিনি কখনো কারো মুখাপেক্ষা করেন না। সেই জন্য বলছেন যে সদাপ্রভুর ভয় সূচি চিরস্থায়ী, সদাপ্রভুর শাসন সকল সত্য সর্বাংশে ন্যায্য। অর্থাৎ কোন অংশে আমাদের ঈশ্বরের বিচার কার্য, তিনি সত্য, তিনি ন্যায়বান, তিনি চিরস্থায়ী। কারণ তিনি বায়ুর চালিত তুষের ন্যায় তার জীবন পরিবর্তন হয় না। আমাদের জীবন বায়ু চালিত তুষের ন্যায়। আমরা এই পৃথিবীতে সাময়িকভাবে বসবাস করছি, অল্পস্থায়ী, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট চিরস্থায়ী, তিনি এভারলাস্টিং। সেই জন্য আমাদের জন্য তিনি সেই চিরস্থায়ী বন্দোবস্ত করছেন, যেটাকে বলা হয় অনন্ত জীবন, যে জীবন চিরস্থায়ী। পার্থিব আমাদের যে বর্তমানে যে জীবন আছে, এটা হচ্ছে সাময়িক, ক্ষণস্থায়ী। কিন্তু আমরা যা করছি, আমরা যা আলোচনা করছি, চিন্তা করছি, এটা ঈশ্বরের সেই চিরস্থায়ী ব্যবস্থার জন্য। এবং আমরা গীতসংহিতা 97:2 পদের মধ্যে আমরা আরো কিছু দেখতে পাই ঈশ্বরের চরিত্র বিষয়ে।
মেঘ ও অন্ধকার তাহার চারিদিকে বিদ্যমান, ধর্মশীলতা ও বিচার তাহার সিংহাসনের ভিত্তিমূল।
হ্যাঁ, গত পাঠের মধ্যে আমরা বলছিলাম যে অন্ধকার এবং আলো, ঈশ্বরের অন্ধকার এবং আলো, এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, কারণ ঈশ্বর যেখানে থাকে সেখানে অন্ধকারের অস্তিত্ব থাকে না। ধর্মশীলতা বিচার তাহার সিংহাসনের ভিত্তিমূল। ভিত্তিমূল বলতে আমরা এটা বুঝি যে ঈশ্বরের সিংহাসন হচ্ছে ধর্মশীলতা ও বিচার। সেখানে কোনো অধার্মিকতা নাই, সেখানে কোনো মিথ্যা সাক্ষীর বা সেখানে কোনো প্রবঞ্চনার কোনো সম্ভাবনা নাই বা সুযোগ নাই, কারণ ঈশ্বরের সিংহাসন সেটা হচ্ছে ধর্মশীল এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সর্বাংশে ন্যায্য, এবং তার বিচারের মধ্যে কোন মুখাপেক্ষা হয় না, এবং সকলার জন্য যেটা উপযুক্ত ঈশ্বর বিচারে সেটাই স্থির থাকেন। দানিয়েল নয় অধ্যায় ১৪ পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি,
এজন্য সদাপ্রভু অমঙ্গলার্থে জাগ্রত হইয়া আমাদের উপর তাহা উপস্থিত করিয়াছেন, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু আপনার কৃতশক সকল কার্যে ধর্মশীল, কিন্তু আমরা তাহার রোবে কর্ণপাত করি নাই।
এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি সকল কার্যে ধর্মশীল বিশ্বস্ত, অর্থাৎ সৃষ্টি লগ্ন থেকে শুরু করে ঈশ্বর যত প্রতিশ্রুতি করেছেন, যত প্রতিজ্ঞা করেছেন, তিনি বিশ্বস্ত এবং ধার্মিক হিসাবে সমস্ত ধর্মকার্যে তিনি বিশ্বস্ত আছেন, তিনি বিশ্বস্ত আছেন, তিনি আদিতে যেমন ছিলেন এখনো তেমনি আছেন এবং যুগে যুগে সতত তেমনি থাকবেন, তার কোনো পরিবর্তন হয় না। কিন্তু তথাপিও এমন ঈশ্বর যার উপর আমরা নির্ভর করতে পারি না, আমরা অনেক সময় জগতের মানুষ যাদের অস্তিত্ব সেই বায়ুচালিত তুষের ন্যায় যা বাতাস উড়িয়ে যায়, এইরকম অস্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্বের উপরে আমরা নির্ভর করি, কিন্তু স্থিতিশীল ঈশ্বরের উপরে আমরা নির্ভর করতে পারি না এবং তাহার রবেও আমরা কর্ণপাত করি না। অর্থাৎ ঈশ্বর যা বলেন, ঈশ্বরের বাক্যের মধ্যে তিনি যা বলেছেন সে বিষয়েও আমরা কর্ণপাত করি না। সো আমাদের জীবন তৈরি করি, ঈশ্বর কি ভুল করেছেন? যদিও আমরা অনেক সময় দেখতে পাই যে ঈশ্বর যে উদ্দেশ্য নিয়ে তিনি যেটা ভেবেছেন, কিন্তু মানুষকে এমন স্বাধীনতা দিয়েছেন যে মানুষ ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করে নাই। সে আদম হবা থেকে সৃষ্টি করে ঈশ্বর তাদেরকে যে ব্যবস্থা দিয়েছিলেন সেই ব্যবস্থা থেকে তারা বিতাড়িত বা দুরুবিত হয়েছে, তারা ঈশ্বরের সেই ব্যবস্থা মানে নাই, এবং যে উদ্দেশ্য নিয়ে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন আমরাও ঈশ্বরের সেই ব্যবস্থা পালন করি না বা ঈশ্বরের ব্যবস্থা আমরা মানি না। কিন্তু যদি মানি, কারণ তিনি নির্ভরযোগ্য, তিনি কখনো অন্যায় করেন না, তিনি ধর্মশীল, কিন্তু তথাপি আমরা মানতে পারি না, আমরা বিশ্বাস করতে পারি না, তার উপর আস্থা স্থাপন করতে পারি না, হয়তো আমরা জগতের মানুষের উপর আস্থা স্থাপন করি, কারণ আমরা প্রত্যক্ষ বিষয় দেখে বিশ্বাস করি, কিন্তু অদৃশ্য বিষয় সকল আমরা দেখি না, অদৃশ্য বিষয় সকল আমরা দেখতে পাই না। আমরা প্রথম সমুয়েল ১৬ অধ্যায়ের মধ্যে আমরা গত পাঠের মধ্যে দেখেছি যে সমুয়েল যখন দাউদকে অভিষেক করতে যান, তখন ঈশ্বর যখন ইলিয়াবের অবস্থা দেখে সমুয়েল তিনি ঠিক করেছিলেন এই বুঝি সেই ব্যক্তি যাকে ঈশ্বর মনোনীত করেছেন, না, ঈশ্বর বলছেন তোমরা বাহ্যিক এবং কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টিপাত করো, আর ঈশ্বর তিনি অন্তঃচক্ষু দিয়ে বা অন্তরের প্রতি দৃষ্টিপাত করেন, আর সেটা ঈশ্বর জানেন, সেই জন্য আমরা মানে তার উপর নির্ভর করতে পারি না। গীতসংহিতা ৭ অধ্যায় ১১ পদের মধ্যেও একই প্রতিশ্রুতির বিষয় রয়েছে,
ঈশ্বর ধর্মময় বিচারকর্তা, তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর,
ধর্মময় বিচারকর্তা, প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর, তার ঈশ্বরের ক্রোধ যা মনুষ্য সহ্য করতে পারে না। বাইবেল বলে ঈশ্বরের ক্রোধ মানুষ সহ্য করতে পারে না, জিরমীয় ১০ অধ্যায় ১০ পদ যদি আমরা দেখি আর সেখানে লেখা রয়েছে ঈশ্বরের ক্রোধ মানুষ সহ্য করতে পারে না, এবং জিরমীয় ১০ অধ্যায় ২৪ পদের মধ্যেও সেই কথা লেখা রয়েছে, জিরমীয় ১০ অধ্যায় ২৪-২৫ পদের মধ্যে লেখা রয়েছে যে কোন জাতি ঈশ্বরের ক্রোধ সহ্য করতে পারে না, যদিও তার ক্রোধ আছে, যদিও তার রাগ আছে, কিন্তু তারপরেও আমরা প্রথমেই দেখেছি ঈশ্বর ক্রোধে ধীর এবং দয়াতে মহান, তিনি নিত্য অনুযোগ করেন না, আমাদের কর্ম অনুযায়ী আমাদিগকে প্রতিফল দেন না। যদি তিনি আমাদের কর্ম অনুযায়ী, তিনি যদি সেই রকম রাগী হতেন, ক্রোধী হতেন আর আমাদের কর্ম অনুযায়ী প্রতিফল দিতেন, তাহলে দাউদের ব্যাখ্যা অনুসারে এই কথা বলতে, তাহলে আমরা ধুলির ন্যায় উড়িয়া যেতাম। ধুলি যেমন হাতের তালুতে যদি ফু দেই, পাউডার যেমন ফু দেই উড়ে যাবে, আমরাও সেইভাবে সেই ধুলির ন্যায় ফুৎকারে উড়িয়া যাইব। সুতরাং ঈশ্বর ক্রোধ আছে, কিন্তু সেই ক্রোধ তিনি আমাদের প্রতি প্রদর্শন করেন না, কারণ তিনি জানেন যে আমরা, আমাদের চিন্তা সকল জন্ম থেকেই দুষ্ট। মানুষের চিন্তা সকল জন্ম থেকেই দুষ্ট। যদি আমরা আদিপুস্তক ৮ অধ্যায় দেখি, সেই নহর উৎসর্গ তে ঈশ্বর সন্তুষ্ট হইয়া তিনি এই কথা বলেছেন যে আমি আর মনুষ্যকে এইভাবে একসঙ্গে সমূলে ধ্বংস করব না, কারণ আমি জানি মানুষ জন্ম থেকেই মানুষের মনসংকল্পনা দুষ্ট, এবং সেই জন্যই ঈশ্বর ক্রোধকারী, ঈশ্বরের ক্রোধ কোন জাতি সহ্য করতে পারে না, তারপরেও তিনি আমাদের ভালোবাসার ঈশ্বর। এই জন্য যখন ৩ অধ্যায়ে আমি দেখেছি যে ঈশ্বর, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ সেই পুত্রকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এবং ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দেবার জন্য তিনি একটি ব্যবস্থা করেছেন, যেন ঈশ্বরের ক্রোধ আমাদের উপরে পতিত না হয়, কিন্তু তার ভালোবাসা তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তিনি জগতে প্রকাশ করেছেন। কারণ বাইবেল বলে রোমীয় ৫ অধ্যায় ৮ পদের মধ্যে যে আমরা মৃত থাকতেই, আমরা আমাদের জন্ম হবার পূর্বেই খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। জন্মের পূর্বে খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন, অর্থাৎ খ্রিস্ট যখন প্রাণ দিলেন তখন তো আমাদের জন্ম হয় নাই। আমাদের সৃষ্টি, আমাদের উৎপত্তির পূর্বেই খ্রিস্ট আমাদেরকে ভালোবাসলেন, কেমন? সেই জন্য আমরা সেটা দেখতে পাই যে ঈশ্বরের ক্রোধ থাকলেও তিনি ভালোবাসার ঈশ্বর, তিনি ভালোবাসার ঈশ্বর, যে ভালোবাসা কোনো কিছুকে কি করে না,
কিছুর সাথে তুলনা হয় না,
কিছুর সাথেই তুলনা করা যায় না, এটা হচ্ছে স্বার্থহীন ভালোবাসা। ঈশ্বর যে আমাদের ভালোবাসেন, এটাকে কি ভালোবাসা বলে?
নিঃস্বার্থ,
নিঃস্বার্থ বা স্বার্থহীন ভালোবাসা বা আনকন্ডিশনাল লাভ, যেটাকে আমরা আগাপে লাভ বলি, যে ভালোবাসার মধ্যে কোন স্বার্থ নেই। ইয়োব ৪ অধ্যায় ১৭ পদের মধ্যে ঈশ্বর বলছেন,
ইয়োব ৪ অধ্যায় ১৭ পদ, ঈশ্বর অপেক্ষা মর্ত্য কি ধার্মিক হইতে পারে, নিজ নির্মাতা অপেক্ষা মানুষ্য কি সুচি হইতে পারে?
কখনোই তো সম্ভব না। না, ইয়োব যদি এই প্রশ্ন এটা করেছেন যে ঈশ্বর অপেক্ষা মর্ত্য, মর্ত্য মানে ঈশ্বরের ক্রিয়েশন, সৃষ্টি, পৃথিবী, এই পৃথিবী কি ঈশ্বরের চেয়ে ধার্মিক হইতে পারে, আর নির্মাতা কি, নির্মাতা অপেক্ষা মনুষ্য কি সুচি হইতে পারে? যিনি নির্মাণ করেছেন তার থেকে তার নির্মিত বস্তু কি খাঁটি ভালো হইতে পারে? পারে না। নির্মিত বস্তুও কখনো নির্মাতাকে প্রশ্ন করতেও পারে না, নির্মাতাকে প্রশ্ন করতে পারে না, নির্মাতার থেকে সে কখনো বড় হইতে পারে না, নির্মাতার চেয়ে মহান হইতে পারে না, শুধু সুচি বলতে যে ক্লিন এটা না। এখানে সুচি বলতে আমরা আরো অনেক কিছু বুঝি, মনুষ্য কি নির্মাতা অপেক্ষা সুচি, মানে তারা কি আরো বেশি পারফেক্ট হতে পারবে, বেশি খাঁটি হতে পারবে, বেশি পবিত্র হইতে পারবে? না। প্রথম পিতার দ্বিতীয় পিতার ১ অধ্যায় ১৬ পদের মধ্যে লেখা রয়েছে যে আমি পবিত্র বলে তোমরাও পবিত্র হও। ঈশ্বর পবিত্র, তিনি চাচ্ছেন যেন আমরাও পবিত্র জীবন যাপন করি, এবং সেই জন্য, কিন্তু তবুও কি আমরা ঈশ্বরের চেয়ে কি পবিত্র হইতে পারব? আমরা যিশাইয় ছয় অধ্যায় দেখতে পাচ্ছি, প্রথমেই পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর। সুতরাং ঈশ্বর যে পবিত্র সেই বিষয় আমরা নিশ্চিত। তাই ঈশ্বরের পবিত্রতাকে এক্সিট করা বা ঈশ্বরের পবিত্রতাকে মানে পিছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া বা অতিক্রম করা কি সম্ভব? না। মর্ত কি ধার্মিক হইতে পারে? কখনোই পারে না। কখনোই মর্ত ধার্মিক হইতে পারে না, কারণ রোমিও তিন অধ্যায় দশ পদের মধ্যে কি লেখা রয়েছে?
রোমিও তিন অধ্যায় দশ পদ যেমন লেখা আছে, ধার্মিক কেহ নাই, একজনও নাই।
তো ধার্মিক কেহ নাই, একজনও নাই, তাই মর্ত কিভাবে ঈশ্বরের চেয়ে ধার্মিক হবে? আর নির্মাতা অপেক্ষা মনুষ্য কিভাবে সূচি হবে বা পারফেক্ট হবে? কারণ ঈশ্বরের বাক্য এই কথা বলে যে মর্তে তো ধার্মিক কেউ নাই। কেমন? মর্তে তো ধার্মিক কেউ নাই, সুতরাং কিভাবে সেটা সম্ভব? কিন্তু ধার্মিকতার বিষয় এবং প্রথম পিতর তিন অধ্যায় ১৮ পদের মধ্যে লেখা রয়েছে,
কারণ খ্রিস্ট একবার পাপ সমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত যেন আমাদিগকে ঈশ্বরের নিকটে লইয়া যান, তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন।
আমেন। সুতরাং পাপসমূহের জন্য দুঃখ ভোগ করেছিলেন কে? আমাদের পাপসমূহের জন্য কে দুঃখ ভোগ করেছিলেন?
প্রভু
যীশু খ্রিস্ট। তিনি আমাদের শাস্তি, আমাদের পাপের ভার তিনি বহন করলেন, আমাদের পাপের ভার তিনি বহন করলেন। সুতরাং আমরা কিভাবে বলতে পারি যে আমরা ধার্মিক? তিনি আমাদের পাপের ভার, কারণ জগৎ পাপের ভার গ্রহণ করতে পারে না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশের উপরে বসে তিনি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক। আমরা মতি ১১ অধ্যায় ২৮ পদের মধ্যে আমরা দেখতে পাই যীশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। সো ঈশ্বরের কাছে সেই বিশ্রাম, এই বিশ্রাম মানে কি? শান্তি, অনন্তকালীন বিশ্রাম, শান্তির বিশ্রাম, স্বস্তির বিশ্রাম। সো প্রভু যীশু খ্রিস্টের কাছে যদি আমরা না আসি, তাহলে আমরা সেই অনন্ত শান্তি, অনন্ত বিশ্রাম, অনন্ত নিশ্চয়তার বিষয় আমরা বুঝতেও পারব না, আমরা পেতেও পারব না। সুতরাং প্রথম তিমোথীয় ৪ অধ্যায় ৮ পদের মধ্যে সেই নিশ্চয়তার বিষয় লেখা রয়েছে।
দ্বিতীয় তিমোথীয় ৪ অধ্যায় ৮ এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে, প্রভু সেই ধর্মময় জীবন ধর্মময় বিচারকর্তা, সেই দিন আমাকে তাহা দিবেন, কেবল আমাকে নয় বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে সে সকলকেও দিবেন।
এইটাই হচ্ছে আমাদের নিশ্চয়তা, এটা হচ্ছে আমাদের নিশ্চয়তা, এটা হচ্ছে আমাদের নিশ্চয়তার শান্তি। আমরা নিজেদেরকে হয়তো বলি আমরা খ্রিস্টান, কিন্তু ঈশ্বর যে আমাদের পুরস্কৃত করবেন, যেটা বলা হচ্ছে যে ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে, আর সেই ধর্মময় প্রভু বিচারকর্তা তা আমাদিগকে দেবেন। শুধু আমাদিগকে নয়, শুধু বাংলাদেশের মানুষদের নয়, শুধু আমেরিকার মানুষদের নয়, জাপানের মানুষ, অস্ট্রেলিয়ার মানুষ এবং মিডল ইস্টের মানুষ বা আফ্রিকার মানুষ নয়, কিন্তু বলা হচ্ছে যে যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসি আছে। সো প্রকাশ প্রাপ্তি মানে কি? যিশুর জন্ম। এখন অনেক লোক তো যিশুর জন্মই বিশ্বাস করে না। যীশুখ্রিস্টের যে জন্ম হয়েছে, যীশুখ্রিস্ট কি করতে পারেন সেটার উপরে যদি আমরা বিশ্বাস না আনি, ইমান না আনি, তাহলে আমরা সেই পুরস্কার যেটা অনন্ত জীবনের পুরস্কার, অনন্তকালীন পুরস্কার আমরা কিভাবে পেতে পারি যদি তার প্রকাশ প্রাপ্তিকেই যদি আমরা অস্বীকার করি? অনেক পৃথিবীর অনেক অনেক মানুষ, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মানুষ ঈশ্বরের প্রকাশ প্রাপ্তিকে অস্বীকার করে, যে ঈশ্বর তিনি মানুষ হইয়া কিভাবে পৃথিবীতে আসলেন, এই যে প্রকাশ প্রাপ্তি, তিনি মানুষ হইয়া কিভাবে পৃথিবীতে আসলেন এই বিষয়ে আমরা অনেক আগে আমাদের প্রথম পাঠগুলোতে আমরা আলোচনা করেছি, কেন ঈশ্বর মানুষ হইয়া এই পৃথিবীতে আসলেন, কারণ এটা আসা প্রয়োজন ছিল। তিনি ঈশ্বর যদি আকাশ থেকে কোনো একটা অদ্ভুত মানুষ বা অদ্ভুত কোন সৃষ্টি তিনি পাঠিয়ে দিতেন, তবে সেই মানুষ হয়তো তাকে ভয় পেত, তার কাছে যেত না, তার কাছে শুনত না। সেই জন্য ঈশ্বর শিশু বেশে মেরির কোলে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। আমরা প্রথম আমরা শুধু যোহন এক অধ্যায় ১৪ পদের মধ্যে আমরা দেখলাম যে সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া, এই যে মূর্তিমান হইয়া প্রকাশ হইয়া মনুষ্যদের মধ্যে বাস করলেন। হ্যাঁ, মনুষ্যদের মধ্যে বাস করলেন এবং সেই প্রকাশ প্রাপ্তির বিষয়ে আমাদের মানে যদি আমরা সেই প্রকাশকে যদি আমরা বিশ্বাস না করি না, তাহলে আমরা কিভাবে নিজেদেরকে সেই ধর্মময়ের বিষয়ে জানতে পারব। সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। এটাও তার আর একটা চরিত্র, তিনি অনুগ্রহ এবং সত্যে পূর্ণ এবং পিতা হইতে আগত। Where does he come from?
From the Father.
কেমন, ঈশ্বরের কাছ থেকে এসেছেন। সুতরাং অনেকে বলে যে আমরা শিষ্যরা তারা বলছে আমরা তাহার মহিমা দেখিলাম, তিনি পিতা হইতে আগত এক জাতের মহিমা, এক জাত, ওয়ান অ্যান্ড অনলি, দ্যার ইজ নো সেকেন্ড ওয়ান, ওয়ান অ্যান্ড অনলি, এক জাত, এক জাতের মহিমা আমরা দেখেছি। কেমন শিষ্যরা তার মহিমা দেখেছেন। আমরা যদি পিতার পুস্তকের প্রেরিতদের কার্য বিবরণীতে যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গে উন্নীত হলেন, স্বর্গে যখন তিনি উন্নীত হলেন, তখন সেই মহিমা শিষ্যরা দেখতে পাইলেন। এখানে আমরা দেখতে পাই যে ৪০ দিন তিনি জগতে অবস্থান করেছেন। ৪০ দিন বলতে কি বোঝায়? পুনরুত্থানে তিনি মৃত্যু থেকে জীবিত হইয়া হওয়ার পরে তিনি ৪০ দিন যাবৎ তিনি পৃথিবীতে অবস্থান করলেন এবং বহু লোকদিগকে দর্শন দিলেন। আমরা যদি প্রথম করন্থীয় ১৫ অধ্যায় ৬ পদ দেখি, সেখানে লেখা রয়েছে যে তিনি ৫০০রও বেশি লোককে দেখা দিলেন, শিষ্যরা এবং নানা লোকদেরকে তিনি দেখা দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয় নানা কথা তাদেরকে বললেন। ঈশ্বরের রাজ্যের বিষয় নানা কথা বললেন, শিক্ষা দিলেন এবং তিনি বললেন যে পৃথিবীর প্রান্ত পর্যন্ত সমুদয় সমুদি সমরিয়া তিনি আদেশ করলেন যে তোমরা শিষ্যদেরকে তিনি বললেন তোমরা যাও কোথায়, পবিত্রত্বা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে আর তোমরা জেরুসালেমে সমুদয় জিহুদিয়া সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। এই আদেশ, এই গ্রেট কমিশন, এই পিতর পুস্তক সরি প্রেরিত পুস্তক ১ অধ্যায়ের মধ্যে তিনি দিচ্ছেন ৮ পদ থেকে ৯ পদের মধ্যে এই কথা বলা হচ্ছে, এই কথা বলিবার পরে তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন এবং একখানি মেঘ তাহাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল। শিষ্যরা তাহার মহিমা, তাহার গৌরব দেখতে পাইল এবং বুঝতে পারল যে আসলে কি হল। এই যীশুখ্রিস্ট তিনি স্বাভাবিক মানুষ ছিলেন না, তিনি শিষ্যদের সামনেই আস্তে আস্তে স্বর্গে উন্নীত হয়ে গেলেন এবং একখানি মেঘ এসে তাদের চোখ, তাদের দৃষ্টি আড়াল করে দিলেন। এবং যখন তার আকাশের দিকে তাকিয়েছিল আর তিনি যাইতেছেন আর তাহার আকাশের দিকে এক দৃষ্টে চাহিয়াছেন, এমন সময় দেখো শুক্ল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। আর তাহারা কহিলেন, এ গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়াছ কেন? এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যেরূপ স্বর্গে গমন করিতে দেখিলে সেইরূপ উনি আগমন করবেন, সেইরূপ তিনি আগমন করবেন। এইটাই হচ্ছে আমাদের নিশ্চয়তা, এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের প্রতিজ্ঞা। তিনি স্বর্গদূতদের মধ্যে দিয়ে তিনি এই প্রতিজ্ঞা করলেন যে তোমরা যেমন তাকে উঠে যেতে দেখলে ঠিক সেভাবেই তিনি নেমে আসবেন। সুতরাং আমরা সেই ধর্মময় কর্তা যার প্রকাশ প্রাপ্তি যারা বিশ্বাস করে, যারা তার প্রকাশ প্রাপ্তি, যারা তার স্বর্গারোহণে বিশ্বাস করে, তার মৃত্যুতে বিশ্বাস করে, পুনরুত্থান ও মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাস করে। অনেক লোক আছে যীশু খ্রিস্টকে নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু তার মৃত্যু এবং পুনরুত্থানে বিশ্বাস করে না। তিনি পাতালে নামিলেন বিশ্বাস করে না, তিনি মৃত্যু থেকে জীবিত হইলেন বিশ্বাস করে না, তিনি স্বর্গে উন্নীত হলেন বিশ্বাস করে না, তিনি আবার আসিবেন বিশ্বাস করে না। সুতরাং সেই সমস্ত লোকদের বলা হচ্ছে, যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে তাহাদিগকে সেই ধার্মিকতার মুকুট, দ্য ক্রাউন অব রাইচাসনেস, দ্য ক্রাউন অব রাইচাসনেস, ধার্মিকতার মুকুট তিনি তাদের দিবেন যারা মাত্র তার উপর ইমান আনবে, যারা তার উপর বিশ্বাস করবে, কেবলমাত্র তাদেরকেই দিবেন। এবং তার বিষয় আরো লেখা রয়েছে দ্বিতীয় বিবরণ ৩২ অধ্যায় ৪ পদে,
তিনি শৈল তাহার কর্মসিদ্ধ, কেননা তাহার সমস্ত পথ ন্যায্য, তিনি বিশ্বাস্য ঈশ্বর, তাহাতে অন্যায় নাই, তিনি ধর্মময় ও সরল।
তিনি সেই শৈল যে শৈল থেকে কি হয়েছিল, পানি নির্গত হয়েছিল না, যে শৈলের উপরে ঈশ্বর মসীকে বলেছিলেন আঘাত করো, আর সেই শৈলের উপর আঘাত করলে সেখান থেকে মিষ্টি পানি বের হয়ে গেল, কারণ তারা যখন মারায় ছিল মারার পানি তিক্ত ছিল, আর তিক্ত পানি তাহারা পান করতে পারছিল না, আর ঈশ্বরই ব্যবস্থা করে দিলেন। এই সেই শৈল এবং এই সেই সেই পানি জীবন জল, জীবন পানি। সেই জন্য আমরা যখন ৪ অধ্যায় সমরীয় নারীকে আমরা জানি যীশুখ্রিস্ট বলেছিলেন, যে পানি তুমি খাচ্ছ তুমি তো আবার পিপাসা পাবে, কিন্তু যে পানি আমি তোমাকে দিব তা যদি তুমি পান করো তবে তোমার হৃদয়ে জলের উনুই উথুলিয়া পড়িবে, তোমার হৃদয় থেকে সেই জল উত্থিত হইবে উনুইর মতো। আর সেই শৈল তার সমস্ত পদ ন্যায্য, তিনি ধর্মময় এবং সরল, এটা তার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, অ্যাটিটিউডস, অ্যাট্রিবিউটস। তার অ্যাট্রিবিউটস এবং ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা দেখতে পাই যে বেসিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে তিনি ধর্মময়, হি ইজ রাইচাস। এই পৃথিবীতে আর কেউ রাইচাস নাই, উই আর অল আনরাইচাস, কারণ বাইবেলে সেই কথা বলে রোমিও ৩ অধ্যায় ১০ পদের মধ্যে, ধার্মিক কেহ নাই একজনও নাই। এবং ঈশ্বরীতে ৯৯ অধ্যায় ১৪ পদের মধ্যে লেখা রয়েছে কি,
ধর্মশীলতা ও ন্যায় বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল, দয়া ও সত্য তোমার শ্রীমুখের অগ্রগামী।
হ্যাঁ, সিংহাসনের ভিত্তিমূল, সো রাইচাসনেস এন্ড জাস্টিস ইজ দ্য ফাউন্ডেশন অফ হিজ থ্রোন। সো রাইচাসনেস এন্ড জাস্টিস ইজ দ্য ফাউন্ডেশন আর দ্য ফাউন্ডেশন। তো তার যে সিংহাসনের ভিত্তিমূল দ্য থ্রোন, এই থ্রোনকে আমরা অনেক সময় বিমা বলি, বিমা সিট, অথবা এটাকে আমি অনেক সময় বলে থাকি মানে থ্রোন অব গ্রেস, দয়ার সিংহাসন। কেমন, যেটা আমরা ইব্রীয় ৪ অধ্যায় ১৬ পদের মধ্যে আমরা দেখতে পাই, এবং ইব্রীয় ৪ অধ্যায় যদি আমরা পড়ি যে এখানে লেখা আছে ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের নিকটে তোমরা এগিয়ে যাও, যেন তার কাছ থেকে তোমরা উপযুক্ত সময় দয়া ও অনুগ্রহ পেতে পারো। সেই জন্য এটাকে বলা হয় অনুগ্রহের সিংহাসন, অনুগ্রহের সিংহাসন। সেই জন্য আমরা দেখতে পাই যে এইটা সেই ধর্মশীলতা ন্যায় বিচারের সিংহাসন। তারপরে গীত 36 অধ্যায় 6 পদের মধ্যে লেখা রয়েছে,
তোমরা ধর্মশীলতা ঈশ্বরের পর্বত সমূহের তুল্য, তোমার ধর্মশীলতা ঈশ্বরের পর্বত সমূহের তুল্য, তোমার শাসন সকল মহাজলদি স্বরূপ, সদা প্রভু তুমি মনুষ্য ও পশু রক্ষা করিয়া থাকো।
আমেন। ঈশ্বরের ধর্মশীলতা পর্বত সমূহের তুল্য, হাউ বিগ ইজ হিজ রাইচাসনেস, না? ঈশ্বরের ধর্মশীলতা, তিনি যদি আমাদের প্রতি দয়াশীল, কৃপাবান, স্নেহশীল না হতেন, সেই পাহাড়ের মতো যদি তার দয়া না হতো, তাহলে এই পৃথিবীতে মানুষ তাকে কতভাবে গালাগালি করে, কতভাবে তাকে অস্বীকার করে, কিন্তু তথাপিও তিনি সবাইকে আশীর্বাদ করে যাচ্ছেন। আমরা মতি 5 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে লেখা রয়েছে যে ধার্মিক এবং অধার্মিক সকলার উপরে তিনি বৃষ্টি বর্ষণ করান এবং বায়ু বহান। এমন সো, কিন্তু এই জন্য যারা মানে সেই দুষ্ট লোক, তারা মনে করে আরে কি ঈশ্বর তো নাই, কিন্তু ঈশ্বর যে তাদের প্রতি দয়া প্রদর্শন করছেন সেটা তারা চিন্তাও করে না, সেই কৃতজ্ঞতা তাদের নাই। কারণ ঈশ্বর আসলে চান না, আমরা যদি পিতর পুস্তকের মধ্যে আমরা দেখি, কেমন পিতর পুস্তকের মধ্যে আমরা দেখলে যে ঈশ্বর চান না কোন মানুষ যে ধ্বংস হইয়া যায়, এটা তিনি চান না, বরং প্রত্যেকটি মানুষ যেন পাপ থেকে উদ্ধার পায়, সেই জন্যই
তিনি দয়া করেন,
তিনি ধৈর্য ধরছেন, আমাদের প্রতি ধৈর্য ধরছেন। কিন্তু তার ধৈর্যের ধৈর্যকে মানুষ বলতেছে যে ঈশ্বর নাই,
দুর্বলতা।
কেমন অনেক সময় আমাদের যেটা মানে নম্রতা, সেইটা অনেকে বলে দুর্বলতা, মানুষের নম্রতা, মিকনেস, পিপল কনসিডার ইট উইকনেস। কিন্তু মিকনেস যদি উইকনেস হয়, কেমন, তাহলে সেটা হচ্ছে আমাদের জাস্টিসের, বা আমরা যে জাজ করি সেটার একটা রং, ল্যাক অব জাস্টিস, আমাদের ন্যায় বিচারের অভাব। কারণ ঈশ্বরের আলো যাদের মধ্যে আছে তারা সবসময় অমায়িক, কারণ প্রভু যীশু খ্রিস্টের চরিত্র অমায়িক। ফিলিপীয় 2 অধ্যায় আমরা 5 পদের মধ্যে যদি আমরা দেখি, সেখানে লেখা আছে খ্রিস্ট যীশুর যে মনোভাব ছিল তা যেন তোমাদিগেতেও থাকে। সো ইউ শুড অ্যাডপ্ট ক্রাইস্ট লাইক অ্যাটিটিউড, ক্রাইস্ট লাইক ক্যারেক্টার, ক্রাইস্ট লাইক নেচার। সো ঈশ্বরের, সো অ্যাজ এ বিলিভার, অ্যাজ এ খ্রিস্টিয়ান, অ্যাজ এ ট্রু খ্রিস্টিয়ান, আমাদের সেইটা ডেমনস্ট্রেট করতে হবে, সেটা এভিডেন্ট হতে হবে, সেটা স্পষ্ট হতে হবে যে আমরা ঈশ্বরের সন্তান, খ্রিস্টের শিষ্য। সো আমাদের মেন্টালিটি, আমাদের চরিত্র, আমাদের কাজকর্ম হবে খ্রিস্টের স্বভাবের মতো অমায়িক। সেজন্য যীশু বলছে তোমরা কবুতরের মতো অমায়িক হও আর সর্পের মতো সতর্ক থাকো। কবুতরের মতো অমায়িক এবং সর্পের মতো সতর্ক থাকো, কারণ এই যুগ মন্দ, দুষ্ট শয়তান তো আমাদের পিছনে ঘুরঘুর করছে। আমরা প্রথম পিতর 5 অধ্যায় মধ্যে আমরা 8 পদ যদি আমরা দেখি, 8 পদের মধ্যে লেখা রয়েছে যে আমাদের দিয়াবল, কেমন দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় আমাদের পিছনে গর্জন করছে, রোরিং, আমাদেরকে চেইসিং করছে, আমাদেরকে ধাওয়া করছে। কেমন, সো আমাদের কি করতে হবে, তাকে প্রতিরোধ করতে হবে, উই হ্যাভ টু ডিফেন্ড আওয়ার সেলস, আমাদেরকে সেই শয়তানের আক্রমণ থেকে প্রতিরোধ করতে হবে, যেন ঈশ্বরের ধার্মিকতা, ঈশ্বরের ন্যায়পরায়ণতা আমরা লাভ করতে পারি। তোমার শাসন সকল মহা জলদি স্বরূপ, ঈশ্বরের ধর্মশীলতা, ঈশ্বরের শাসন ব্যবস্থা মহা জলদি স্বরূপ। আমরা যদি প্রশান্ত মহাসাগর গভীরতার কথা চিন্তা করি, না, কেমন অনেক গভীর, কিন্তু ঈশ্বরের ধর্মশীলতা, ঈশ্বরের শাসন সকল আরো আরো বেশি গভীর। কেমন, হু ক্যান ফ্যাদম দ্য ডেপথনেস অব গডস লাভ, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের শাসন, ঈশ্বরের অনুগ্রহ,
অনুগ্রহের গভীরতা
কে পরিমাপ করতে পারবে? হু ক্যান মেজার আপ, হু ক্যান ফ্যাদম, কে মাপতে পারবে, কে পরিমাপ করতে পারবে? কেউ না। ঈশ্বরের পরিমাপ, ঈশ্বরের দয়ার কথা, হিজ লাভ, হিজ ফেথফুলনেস, হিজ রাইচাসনেস, হিজ জাস্টিস, তার ধার্মিকতা, তার ন্যায় বিচার, তার ধর্মশীলতা, তার দয়া, তার সত্য, কেউই আমরা অনুমান বা আমরা পরিমাপ করতে পারি না। এবং গীতসংহিত 11:7 মধ্যে লেখা রয়েছে আরো কিছু চরিত্রের বিষয়।
কেননা সদা প্রভু ধর্মময়, ধর্মকর্মই ভালোবাসেন, সরল লোক তাহার শ্রীমুখ দর্শন করিবে।
ধর্মকর্ম ভালোবাসেন এবং সরল লোক, হু ইজ সরল লোক? হ্যাঁ, সরল বলতে আমরা কি বুঝি? সরল যেমন যীশুখ্রিস্ট কি বলছেন, যদি তোমরা শিশুদের ন্যায় সরল না হও তবে কোন মতেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারিবে না। সো সরল, সরল যদি না হও তাহলে ঈশ্বরের মুখ দর্শন, বলা হচ্ছে যে সরল লোক শুধু তাহার শ্রীমুখ দর্শন করিবে। আমরা যদি গীতসংহিতা 15 দেখি, সো গীতসংহিতা 15 মধ্যে যদি আমরা দেখি সেখানে সেই বিষয় আমরা একটু দেখতে পাই। আমার খুব ভালো লাগে এই অধ্যায়টি, আমি প্রায় সময় পাঠ করি। কে সদা, হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে? প্রশ্ন এক। দ্বিতীয় প্রশ্ন, তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? দুটা প্রশ্ন, একটা হইছে তাহার তাম্বুতে, ঈশ্বরের তাম্বুতে কে বাস করবে, আর তাহার পবিত্র পর্বতে, যেটা এখানে লেখা রয়েছে পর্বত সমূহের তুল্য, তার পর্বতে, তার ঈশ্বরের রাজ্যে কে প্রবেশ করবে? দুটা প্রশ্ন। উত্তর হচ্ছে এক, যে ব্যক্তি সিদ্ধ আচরণ করবে। কি সিদ্ধ আচরণ? দুই, ধর্মকর্ম করবে, হৃদয়ে সত্য কথা বলবে, সে কখনো মিথ্যা কথা বলবে না, কেমন, এবং সিদ্ধ আচরণ করবে, তার আচরণের মধ্যে নমনীয়তা থাকবে। যদি অনেকে নমনীয়তাকে দুর্বলতা মনে করে, নমনীয়তা থাকবে, ভদ্রতা থাকবে, তার ধর্মকর্ম, এবং যে পরিবাদ জিহ্বাগ্রে আনবে না, মানে সমালোচনা। অনেক সময় আমাদের এইটা একটা কমন নেচার, কমন নেচার, যে দুইজনে মিলে কথা বললেই থার্ড পার্টির সমালোচনা, এটা হচ্ছে আমাদের একটা কমন নেচার। কিন্তু এইটা যারা করবে তারা পবিত্র পর্বতে উপস্থিত হইতে পারবে না, সদাপ্রভুর তাম্বুতে বসতি করতে পারবে না। তারপরে পরিবাদ জিহ্বাগ্রে আনে না, মিত্রের অপকার করে না। যারা মিত্রের অপকার করে না, অপকার, আমরা জানি উপকারের অপকার করে অনেকে, কিন্তু উপকারের উপকার, উপকারীর উপকার যারা স্বীকার করে তারাই যেতে পারবে। কিন্তু উপকারীর অপকার যারা করে, তোমাকে আমি এই দেশে নিয়ে আসলাম আর তুমি এই দেশে আইসা এই দেশে বিরুদ্ধে তুমি ক্ষতি করতেছ, তোমাকে যে থালে আমি ভাত খাইতে দিলাম সেই থালে তুমি ছিদ্র করে দিলাম, এটা হচ্ছে উপকারীর অপকার করা। এইরকম লোকরা কখনো ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। এবং সেটাই এখানে বলা হচ্ছে যে তারা ঈশ্বরের মুখ দর্শন করবে না। দর্শন না করা মানে কি? তারা স্বর্গে যেতে পারবে না, কারণ ঈশ্বর স্বর্গব্যাপী আছেন। তো স্বর্গব্যাপী যে ঈশ্বর আছেন, যারা স্বর্গে না যাবে তারা কি তার মুখ দর্শন করবেন? কখনোই করবেন না। যারা দুর্নাম করবে, যাদের দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়, যাদের দৃষ্টিতে পামর, পামর মিন্স ভাইল, ভাইল মিন্স দুষ্ট, উইকেট, যারা উইকেট পিপলদেরকে তুচ্ছ করে, ইগনোর করে এবং ভালোবাসে না, কারণ দুষ্ট যারা, মানে তারা তো শয়তানের লোক, কেমন। সো পামর তুচ্ছনীয় হয়, যে সদাপ্রভুর ভয়কারী দিগকে মান্য করে, যারা সদাপ্রভুকে ভয় করে তাদেরকে শ্রদ্ধা করে, মানে যে লোক ঈশ্বরকে ভয় করে, ঈশ্বরকে মানে, সুতরাং তাকে আমাদের শ্রদ্ধা করা উচিত। কিন্তু অনেক লোক আছে যখন এই কেউ বেশি একটু প্রার্থনা করে বাইবেল পড়ে, তখন কেউ হয়তো বলে যে এই লোক তো বেশি ধার্মিক দেখাচ্ছে, নিজেকে ধার্মিক মনে করে, কিন্তু আসলে তার ধার্মিকতা নাই। এই লোক সেই ব্যক্তি যে নিজে ধার্মিক নয়, নিজে বাইবেল পড়ে না, প্রার্থনা করে না, কিন্তু অন্যকে দেখলে ঈর্ষা করে। সে মনে করে যে না, সেও বুঝি আমার মতো, কিন্তু যা কিছু করে সব অলিক অলিকতা। তারপরে আছে কি, দিব্য করিলে ক্ষতি হইলে অন্যথা করে না, যখন প্রমিস করে যে প্রভু আমি তোমাকে এটা দিব, এবং যদিও আমার অনেক সময় ক্ষতি হইয়া যেতে পারে, কিন্তু তথাপিও আমার সেটা দেওয়া উচিত। অনেক সময় মানুষে কি দিব্য করে, প্রভু আমি যদি ১,০০,০০০ টাকার লটারি পাই বা ১,০,০০,০০০ডলারের লটারি পাই, তাহলে আমি তোমার এইটা দিব, অর্ধেক দিয়া দেব। এইটা হচ্ছে প্রভুকে পরীক্ষা করা, কেমন। আরে তুমি এখন ১,০,০০০ডলার দিলে আমাকে ৫০০,০০০ যে তুমি আমাকে দিয়ে দেবা, সেটার গ্যারান্টি তখনই হইতো যে এখন যে তুমি ২,০০০ডলার ইনকাম করো, ওখান থেকে অর্ধেক না, ওখান থেকে আমাকে তো ১০% আমার প্রাপ্য, সেই ১০%ও তো তুমি আমাকে দিচ্ছ না, ৫০% কখন দিবা। সো তোমার হাতে যেটা আছে সেটা দিয়ে তুমি যদি বিশ্বস্ততা প্রকাশ করতে না পারো, কেমন, বেশিটা দিয়া। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট সেই তালন্তের ব্যাপারে, যাকে ৫ তালন্ত দেওয়া হয়েছিল, ২ তালন্ত ১ তালন্ত, যে ৫ তালন্ত পেয়েছিল তাকে আরো, সে আরো ৫ তালন্ত উদ্ধার করলো, সে বিশ্বস্ততা দেখাইল, যে ২ তালন্ত পেয়েছিল সে বিশ্বস্ততা দেখাইল। এই জন্য যীশু বলছেন যে তোমাকে, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ততা দেখিয়েছ, সেজন্য তোমাকে বহু বিষয়ের দায়িত্ব তোমাকে দেওয়া হবে। তুমি ৫টা গ্রাম না, ২৫টা গ্রামের দায়িত্ব পাবে, কারণ ইউ হ্যাভ শোন ইউর ফেথফুলনেস, তুমি সেটা দেখাচ্ছ। তারপরে সুদের জন্য টাকা ধার দেয় না, যারা সুদ খায় এরা কখনো স্বর্গে যাবে না, যারা সুদ খায়। নির্দোষের বিরুদ্ধে উৎকোষ লয় না, উৎকোষ মানে এটাও ঘুষ, কেমন, বাহ্যিক অর্থ। নির্দোষের বিরুদ্ধে অনেক ধার্মিক লোক, ইনোসেন্ট লোকদের কাছ থেকে অনেক সময় অনেকে সুযোগ মতো টাকা খুঁজে নেয়, সুযোগ পাইয়া তাকে বিপদে ফেলায়, সেটা করে না। তারপর এখন উত্তর, আবার প্রথম প্রশ্ন হচ্ছে, কে সদাপ্রভুর তাম্বুতে বসবাস করিবে, কে পবিত্র পর্বতে বসতি করিবে, ৫ পদের শেষে। এই সকল কর্ম ২, ৩, ৪, ৫, ৫-এর অর্ধেক পর্যন্ত যা লেখা আছে, এগুলি যারা করে না, বা এগুলি যারা, এখানে যেগুলো আছে, যারা যেগুলা লোকেরা করে, এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না, অর্থাৎ সে সদাপ্রভুর মুখ দর্শন করিবে। এখানে লেখা আছে সরল লোক তাহার সে মুখ দর্শন করিবে। তারপরে দ্বিতীয় বংশাবলী ১৯:৭ পদের মধ্যে লেখা রয়েছে,
অতএব সদাপ্রভুর ভয় তোমাদেরকে অধিষ্ঠিত হোক, তোমরা সাবধান হইয়া কার্য করো, কেননা অন্যায় কি মোকাপ্পকা কি উৎকোষ গ্রহণে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মতি নাই।
উৎকোষ গ্রহণ, একটু আগে আমরা যেটা গীতসংহিতা ১৫ অধ্যায় উৎকোষের কথা পড়েছি, এবং সেই উৎকোষ এখানে আমরা দেখতে পাই দ্বিতীয় বংশাবলীর মধ্যে রয়েছে, যে যারা উৎকোষ গ্রহণ করে
সাবধান, হ্যাঁ,
কেমন, এটা মানুষে নানাভাবে গ্রহণ করে, এটাকে বলে সার্ভিস চার্জ বলে, কেউ বলে মানে এটা টিপস, তারপরে কেউ বলে মানে তাকে একটু খুশি করা হলো, ইত্যাদি ইত্যাদি নানাভাবে এটাকে মানে মানুষে সুযোগ নেয় এবং উৎকোষ গ্রহণ করে। কিন্তু এই কর্ম যারা করে, ঈশ্বর তাদেরকে সম্মতি দেন না যে তুমি এগুলো করবে না। তুমি সার্ভিস দিচ্ছ, ইউ গেট স্যালারি, তুমি এটা পাচ্ছ। যেমন চুল কাটে, যে নাপিত চুল কাটে, আমার মাঝে মাঝে প্রশ্ন হয়, যদিও মানে ৫ জনের দেখা দেখি আমিও ২ টাকা দেই, মানে ২ ডলার দেই, কেমন, সো মানে সে নিজেই চুল কাটে, নিজে চুল কাটার মজুরিটা ড্রয়ারে রাখে, কেমন, এবং বাড়তি টাকাটা পকেটে রাখে। তো বাড়তি টাকাটা সে নিজেই নাপিত, নিজেই চুল কাটে, নিজেই টাকা নেয়, আবার বাড়তি কেন টাকা তাকে দিতে হবে, কেমন, সো এটা এটা একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে এখন,
খুশি করা,
হ্যাঁ, তাকে একটু খুশি করা। প্রেরিত ১৭:৩১ মধ্যে লেখা রয়েছে শেষ পদ,
কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যে দিনে আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায়ে জগৎ সংসারে বিচার করিবেন এই বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন।
মৃতগণের মধ্য হইতে যাহাকে উঠাইয়াছেন তিনি কি করবেন? নিরূপিত দিনে নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায় জগৎ সংসারের বিচার করিবেন। নিরূপিত দিনে অ্যাপয়েন্টেড ডে, অ্যান্ড দ্য ডে ইজ অ্যাপয়েন্টেড। আমরা জানি না ওয়েন ইজ দ্য ডে, বাট আমাদের কি করতে হবে? তিনি বিশ্বাসযোগ্য প্রমাণ দেখিয়েছেন। আমরা যদি মতি ২৪ অধ্যায় পড়ি সেখানে আমরা অনেক সাইন আমরা দেখতে পাই। আমরা মতি, মার্ক, লুক এবং যদি এই তিনটা বাইবেল পড়ি, পথ পড়ি, তাহলে আমরা দেখতে পাই যে যীশুখ্রিস্টের যে মানে তিনি যে আসবেন বিচারের নানা রকম প্রমাণ দেওয়া হয়েছে। এবং প্রকাশিত বাক্য যদি আমরা পড়ি তাহলে সেখানেও আমরা বিচারের কিছুটা নিদর্শন আমরা পেতে পারি, যে যাদের কপালে সেই দাগ না থাকবে, অর্থাৎ সেই পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মার চিহ্ন যাদের মধ্যে না থাকবে এবং যাদের নাম জীবন পুস্তকে লেখা থাকবে না। কেমন? ইফ ইউর নেম ইজ নট রিটেন ইন দ্য লাইফ বুক অফ লাইফ, দে উইল নট গো টু হেভেন অ্যান্ড সি দ্য ফেস অফ গড, ঈশ্বরের মুখ দর্শন তারা করবে না। সুতরাং এই দিনটা স্থির করা আছে। সো ভাই বোনেরা, আমরা সেই স্থিরীকৃত দিনের অপেক্ষায় থাকি, প্রতীক্ষায় থাকি এবং খ্রিস্টের চরিত্র, খ্রিস্টের স্বভাব যেন আমাদের জীবনে সবসময় থাকে এবং সেই দিনকে অপেক্ষা করি এবং প্রভু সেই ধর্মময়ের প্রতি আমরা আমাদের বিশ্বাস স্থাপন করি, তাকে বিশ্বাস করি, কারণ তিনি বিশ্বাসযোগ্য। তাকে বিশ্বাস করে তার প্রকাশ প্রাপ্তিকে বিশ্বাস করি, তার প্রকাশ প্রাপ্তিকে বিশ্বাস করি এবং আমরা অপেক্ষায় থাকি, যেটা যখন ১৪ অধ্যায় ১-৩ পদের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট প্রতিজ্ঞা করেছেন যে তিনি আবার আসবেন, তিনি যাচ্ছেন, তিনি আবার আসবেন এবং আমাদেরকে নিয়ে যাবেন। সেটা হচ্ছে আমাদের অ্যাসুরেন্স আর সেটা হচ্ছে আমাদের নিশ্চয়তা। তো আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দেই এবং প্রার্থনার মধ্যে দিয়ে আমরা ছোট প্রার্থনা করি এবং সেই প্রার্থনার মধ্যে দিয়ে ধন্যবাদ দেই। মঙ্গলময় ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দেই, তুমি বিশ্বস্ত ধার্মিক এবং তোমার বিশ্বস্ততা এবং ধার্মিকতায় প্রভু আমরা আজও বেঁচে আছি, আর নতুবা প্রভু আমরা এই পৃথিবীতে ধুলির ন্যায় উড়িয়ে যেতাম। আমরা তোমাকে ধন্যবাদ দেই যে আজকে তোমার এই অমূল্য বাক্য, সুন্দর বাক্য, জীবন্ত বাক্য, কার্যসাধক বাক্য, দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ বাক্য তুমি আজকে আমাদের মাঝে দিয়েছ। আমি বিশ্বাস করি প্রভু, যারা এই বাক্য শুনছে তাদের অন্তরকে তুমি আঘাত করো, যেন তাদের অন্তরে প্রভু তোমার সেই প্রকাশ প্রাপ্তি আরো স্পষ্ট হয় এবং তুমি যে ধার্মিকতার মুকুট তুমি রেখেছ, সেই দিন সেই সত্যময় মুকুট যেন আমরা পেতে পারি এবং জগতের, শুধু আমরা নয়, জগতের প্রতিটি মানুষ তোমার উপর বিশ্বাস, ইমান এনে তারা সেই ধার্মিকতার মুকুট পেতে পারে, তুমি সেই আশীর্বাদ দান করো। আমেন।